ইরানের যে গণতন্ত্রের গতি প্রকৃতি তাতে এই নির্বাচনের ফলাফল সম্পর্কে যদি আভাস দিতে হয়, আপনি একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে কি বলবেন?
ধর্মীয় নেতৃত্বের যে কাউন্সিলটি, সেই কাউন্সিলটি এখনো প্রেসিডেন্টের ওপরে তার ক্ষমতা। ইরানের ভেতরে যে রক্ষণশীলতা রয়ে গেছে, অর্থাৎ মোল্লাদের যারা প্রতিনিধিত্ব করেন তাদের সাথে এই যে আপাত দৃষ্টিতে যারা প্রগতিশীল বা উদার, তাদের একটা দ্বন্দ্ব আছে। এখন দ্বন্দ্বে এখন অবধি আপনার যারা রক্ষণশীল তারাই জয়ী হয়েছে, কিন্তু এবারের যে নির্বাচন এখানে বলা যায় যে পরিবর্তনের পক্ষে একটা মত ভিড়ে হলেও শক্তিশালী হয়ে উঠেছে। আর আমরা যদি বলি যে নির্বাচনে প্রভাবক হিসেবে যারা তরুণ প্রজন্মের ভোটার, তারা যদি তাদের প্রভাবটি কাজে লাগাতে পারেন, যেটা ব্যালটের মাধ্যমে, তাহলে হয়তো আমরা লক্ষ্য করব যে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের এই রক্ষণশীলদের সাথে যে ধরনের দ্বন্দ্বটাকে তাদের নিজেদের পক্ষে নিয়ে আসতে পারবেন।
ইরানের বিরুদ্ধে একটি অভিযোগ প্রায়শই উচ্চারিত হয়, সেটি হল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার একটা প্রস্তুতি নিচ্ছে কিংবা অস্ত্র তৈরি করার পক্ষে রয়েছে। ইরান যদিও ব্যাপারটিকে অস্বীকার করে, তো এই ইস্যুটি এবারকার নির্বাচনে কি প্রভাব ফেলবে, নির্বাচনের ফলাফলে কি প্রভাব ফেলবে?
নির্বাচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অস্ত্র বিষয়টি এখানে মুখ্য নয়, কেননা অস্ত্র নির্মাণের ব্যাপারটি ইরান তো এটাকে অস্বীকারই করছে। সুতরাং এটাকে অফিসিয়ালি নির্বাচনী প্রচারণায় কেউ এটাকে ব্যবহার করেছে বলে শোনা যায়নি। কিন্তু একটা জিনিস বোধ হতে পারে যে এই ইস্যুতে, অর্থাৎ ইরানের হাতে অস্ত্র আছে বা ইরান অস্ত্র তৈরি করতে যাচ্ছে, এই ইস্যুতে ইরানের উপর যে বাইরের চাপ, সেটার এক ধরনের জাতীয় সেন্টিমেন্ট তৈরির ক্ষেত্রে নিশ্চয়ই কাজ করতে পারে।
মধ্যপ্রাচ্যে এবং সামগ্রিক অর্থে পশ্চিম এশিয়ায় গণতন্ত্র নিয়ে একটা সংশয়, একটা প্রশ্ন প্রায়শই উত্থাপিত হয়। সেই পরিপ্রেক্ষিতে আপনি ইরানের গণতন্ত্রের ভবিষ্যৎকে কিভাবে ব্যাখ্যা করবেন?
ইরানের আমরা গত 25-26 বছর ধরে যেটা দেখছি যে তারা জনগণের সম্মতি নিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করতে চাচ্ছে, সেটা আমার ধারণা যে ইরানের পরিপ্রেক্ষিতে ইরানিদের কাছে নিশ্চয়ই এটার গ্রহণযোগ্যতা আছে।
কিন্তু ঘুরে ফিরে যে প্রশ্নটি আসে সেটি হল এই নির্বাচন হওয়া সত্ত্বেও একে অনেকেই অত্যন্ত সীমাবদ্ধ গণতন্ত্র বলছেন, কারণ প্রার্থীদের যোগ্যতার ক্ষেত্রে অনেক সীমারেখা টানা হয়েছে প্রথমত। দ্বিতীয়ত যে কথাটা আপনি গোড়াতে বলছিলেন যে প্রেসিডেন্টের উপরও একটা শাসন চালানোর ক্ষমতা কিংবা তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ইরানে সেই সর্বোচ্চ ধর্মীয় পরিষদের আছে, তো সেক্ষেত্রে সেই গণতন্ত্রের উদারতা কিংবা গণতন্ত্রের ব্যাপ্তি নিয়ে একটা প্রশ্ন উঠে আসে।
যেটা ব্যাপক ভিত্তিক বহুদলীয় যে ব্যবস্থা আমরা ইউরোপে দেখছি বা আমাদের এই অঞ্চলে এশিয়ার কোনো কোনো দেশে দেখছি দীর্ঘকাল ধরে, সেই নিরিখে ইরানের ব্যবস্থা সেটা দেখলে নিশ্চয়ই সেখানে আপনার কোনো ঘাটতি থাকতে পারে। তবে একটা জিনিস হচ্ছে যে আপনি যে কথা বললেন যে নিয়ন্ত্রণের ব্যাপার, অর্থাৎ প্রেসিডেন্টের ওপরে যে ধর্মীয় উপদেশটা, তারা এখানে বেশি ক্ষমতাশালী হবে না নির্বাচিত প্রেসিডেন্ট হবে, বা প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ক্রিডেনশিয়ালস গুলো বিচার করতে গিয়ে যদি যারা রক্ষণশীলতাকে পছন্দ করছেন না তাদেরকে মনোনয়ন দেওয়া যাবে না, এই ধরনের বিধিনিষেধগুলো অবশ্যই গণতন্ত্রের প্রাথমিক যে ধারণা তার সাথে আমার মনে হয় অসঙ্গতিপূর্ণ। পরিবর্তনটা তাহলে কিভাবে হবে? এই বিরুদ্ধে যে পরিবর্তন আনতে পারে যারা বা এটাকে সম্ভব যারা করতে পারে, সেটা তো ইরানের জনগণ, ইরানের ভেতর থেকে এই বিষয়টা তৈরি হতে হবে।
অধ্যাপক আকমল হোসেন, আপনাকে ভয়েস অব আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক